বিসমিল্লাহির রহমানির রহিম
আল্লাহর নামে যিনি অদ্বিতীয় দানকারী বারবার কৃপাকারী
অল দ্য ডিস্টিংগুইশড গেস্ট
শুধু মণ্ডলী
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পিস এন্ড ব্লেসিং অফ আল্লাহ বি অন ইউ অল
আপনাদের সবার উপর শান্তি এবং আশীষ বাড়ি বর্ষিত হোক আমি এই সুযোগে সর্বপ্রথম আমাদের অতিথিদের ধন্যবাদ জানাতে চাই যারা আজকের অধিবেশনের নিমন্ত্রণ গ্রহণ করে এখানে এসেছেন। আমরা খুবই কঠিন এবং ভয়াবহ সময় অতিবাহিত করছি। আমরা ক্রান্তি লগ্নে বসবাস করছি, পৃথিবীর অবস্থা ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে, সংঘর্ষ এবং নৈরাজ্য পৃথিবীকে গ্রাস করছে এবং বিশ্ব শান্তি এবং নিরাপত্তা আজ হুমকির সম্মুখীন। মুসলমান বিশ্বের দিকে যদি তাকাই আমরা দেখি বেশ কয়েকটি দেশের সরকার প্রজাদের সাথে বা সাধারণ মানুষের সাথে যুদ্ধে লিপ্ত, রক্তপাত এবং অর্থহীন সংঘর্ষ সেসব দেশের জাতিগত কাঠামোকে ধ্বংস করছে। সন্ত্রাসী শ্রেণী এর ফলে যে শূন্যতা সৃষ্টি হচ্ছে, ক্ষমতাহীনতা যে দেখা দিচ্ছে, তারা এগুলোকে লুপে নিচ্ছে, কিছু এলাকাকে করতলগত করছে এবং নিজেদের তথাকথিত সরকার এবং শাসন প্রতিষ্ঠা করছে। আর ঘৃণ্য বর্বরতার আশ্রয় নিচ্ছে, শুধু স্বদেশেই এমনটি করছে না তারা, বরং আজকে তারা ইউরোপেও পৌঁছে গেছে। আর এর ব্রুটালিটিস এই সব নৃশংসতার এমন নৃশংসতার সর্বশেষ দৃষ্টান্ত হল প্যারিসের হামলা। পূর্ব ইউরোপে রাশিয়া, ইউক্রেন এবং অন্যান্য ইউরোপিয়ান দেশের মাঝে সংঘর্ষ ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে। এছাড়া সম্প্রতি চীন এবং যুক্তরাষ্ট্রের মাঝে দক্ষিণ চীন সাগরে আমেরিকার যুদ্ধ জাহাজ প্রবেশ করা নিয়ে চীন এবং আমেরিকার মাঝে উত্তেজনা সৃষ্টি হয়েছে। আপনারা এটিও জানেন যে চীন এবং জাপানের মাঝে বিতর্কিত বিতণ্ডা রয়েছে, পাক ভারতের মাঝে কাশ্মীর সমস্যাটা স্থায়ী সমস্যা আর এর সমাধানের কোন চিহ্নই দেখা যাচ্ছে না, লক্ষণ দেখা যাচ্ছে না। অনুরূপভাবে ইসরায়েল ফিলিস্তিনের মধ্যবর্তী উত্তেজনা আঞ্চলিক শান্তিকে পদদলিত করে রেখেছে। আফ্রিকায় সন্ত্রাসী শ্রেণী কোন কোন ক্ষেত্রে ক্ষমতা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে, কিছু অঞ্চল তারা দখল করে রেখেছে, এর ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চলছে। আমি মাত্র কয়েকটা সমস্যার কথা বললাম যার আজকের বিশ্ব সম্মুখীন, সত্যিকার অর্থে আরো অনেক এমন অশান্তি এবং নৈরাজ্যের দৃষ্টান্ত রয়েছে। তাই একমাত্র উপসংহার যাতে পৌঁছা যায় তাহলে বিশ্ব এখন ক্রমশ সহিংসতা এবং নৈরাজ্য দ্বারা কবলিত হচ্ছে। আধুনিক বিশ্বে যুদ্ধের ক্ষেত্র পূর্বের যে কোনো যুগের তুলনায় অত্যন্ত ব্যাপক এবং এক অঞ্চলের সংঘর্ষ স্থানীয়ভাবে বা এক অঞ্চলে সীমাবদ্ধ থাকে না, বরং এর ফলাফল এবং প্রতিফল ব্যাপক এলাকাকে নিজের আয়ত্তে নিয়ে আসে, প্রচার মাধ্যম এবং তাৎক্ষণিক ভাবে সারা পৃথিবীর সাথে যোগাযোগের সুযোগ সৃষ্টি হয়েছে, এর ফলে সারা বিশ্ব একটা বিশ্ব পল্লীকে রূপ নিয়েছে। পুরনো যুগে যুদ্ধ শুধু সেসব অঞ্চলে সীমাবদ্ধ থাকা সম্ভব ছিল যারা সরাসরি যুদ্ধের সাথে জড়িত, কিন্তু এখন প্রতিটি সংঘর্ষের ফলাফল এবং প্রতিফল আন্তর্জাতিক রূপে। সত্যি তার অর্থে আমি বেশ কয়েক বছর ধরে বিশ্বকে সতর্ক করে আসছি যে তাদের এখন তাদের সাবধান হওয়া উচিত যে এক অঞ্চলের যুদ্ধ বিশ্বের অন্য অংশকে প্রভাবিত করতে পারে বা করবে। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখবো যে দুটো বিশ্বযুদ্ধ যা হয়ে গেছে বিংশ শতাব্দীতে, আমরা জানি সেই সময় যে অস্ত্র সমসাময়িক যুগে অস্ত্র শস্ত্র ছিল তা আজকের যুগের অস্ত্রের তুলনায় কিছুই
নয়।
তা সত্ত্বেও বলা হয় যে প্রায় 70 মিলিয়ন বা 7 কোটি মানুষ শুধু দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রাণ হারিয়েছে, আর যারা প্রাণ হারিয়েছে তাদের অধিকাংশ ছিল নিরীহ বেসামরিক মানুষ। তাই আজকের ধ্বংসযজ্ঞ এবং প্রাণহানি হতে পারে তা অকল্পনীয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার কাছে পারমাণবিক অস্ত্র যা ছিল তাও চরমভাবে ধ্বংসাত্মক ছিল, কিন্তু তা আজকের যুগের পারমাণবিক বোমার সাথে এর কোন তুলনাই হয় না। এছাড়া আজকে শুধু পরাশক্তির কাছে পারমাণবিক বোমা নেই, বরং অনেক ছোট ছোট দেশের হাতেও সেই পারমাণবিক অস্ত্র রয়েছে। বিশ্বের পরাশক্তিগুলো হয়তো এমন অস্ত্র প্রতিরোধক হিসাবে রাখে বা শত্রুকে ভয় দেখানোর জন্য রাখে, কিন্তু ছোট ছোট দেশগুলোকে ছোট ছোট দেশগুলো এভাবে নিজেদের উপর যে নিয়ন্ত্রণ রাখবে তা নিশ্চিত করে বলা যায় না। আমরা নিশ্চিত করে বলতে পারি না যে তারা কখনো পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। তাই এটি স্পষ্ট যে পৃথিবী একটা ধ্বংসযজ্ঞের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে আপনাদের জাতি ভয়াবহ ধ্বংসযজ্ঞের মাঝে নিপতিত ছিল। চিন্তা করুন, যখন আপনাদের লক্ষ লক্ষ মানুষকে নির্দয়ভাবে হত্যা করা হয়েছে, আপনাদের দুটো শহরকে ধ্বংস করে দেওয়া হয়েছে পারমাণবিক হামলা করে, যার জন্য মানবতা সত্যি লজ্জিত। এই ভয়াবহ ঘটনা দেখার পর জাপানিরা কখনো চাইবে না যে এমন আক্রমণ কখনো আর জাপানে বা পৃথিবীর অন্য কোন প্রান্তে এমন আক্রমণ হানা হোক, এটা আপনারা কখনো পছন্দ করবেন না। আপনারা এমন জাতি যারা এর ভীতিপ্রদ এবং ধ্বংসাত্মক পরিণতি কি হতে পারে তা খুব ভালোভাবে জানেন এবং বোঝেন। আপনারা জানেন যে এমন অস্ত্র ব্যবহারের ফলাফল এবং প্রতিফল শুধু এক জাতি এক প্রজন্মের মাঝে সীমাবদ্ধ থাকে না, এবং প্রজন্ম পরম্পরায় মানুষ প্রভাবিত হয়। আপনারা এমন জাতি যারা পারমাণবিক অস্ত্রের যে অভূতপূর্ব ফলাফল আছে তা ভালোভাবে অনুভব করেন। তাই শান্তির শান্তি ও নিরাপত্তার মূল্য যে কি তা জাপানি জাতির তুলনায় অন্য কেউ বেশি বোঝে না। সৌভাগ্যক্রমে জাপান সেই পরিস্থিতি কাটিয়ে উঠে সক্ষম হয়েছে, আজকে পরম উন্নত এক জাতি এটি। তাই আপনাদের অতীতের ইতিহাসকে সামনে রেখে আপনাদেরকে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে জাপানের যে ভূমিকা আছে সেই পালন করা উচিত। দুর্ভাগ্যজনকভাবে বা দুঃখজনকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কিছু বিধিনিষেধ এবং নিষেধাজ্ঞা জাপানের উপর আরোপিত হয়েছে, তাই আপনাদের জাতির জন্য হয়তো বড় কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হবে না বা বিশ্বের শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় কোনো পদক্ষেপ আপনারা নিতে সক্ষম হবেন না, কিন্তু তা সত্ত্বেও আপনাদের দেশ বিশ্বাঙ্গনে গুরুত্বপূর্ণ গুরুত্ব রাখে, বিশ্বের রাজনীতির ক্ষেত্রে আপনাদের ভূমিকা খুবই গুরুত্ব রাখে। তাই আপনাদের সর্বোত্তম ভাবে বিভিন্ন জাতির মাঝে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত। এবছর হিরোশিমা এবং নাগাসাকিতে বোমা বিস্ফোরণের 70তম বছর অতিবাহিত হয়েছে। সেই বোমা হামলা অসাধারণ ধ্বংসযজ্ঞ সৃষ্টি করেছে, অসাধারণ ভয়াবহ পরিস্থিতি, শোচনীয় পরিস্থিতি এবং দুঃখজনক পরিস্থিতির অবতারণা করেছে। আপনারা এমন জাদুঘর প্রস্তুত করেছেন যা সেই ধ্বংসযজ্ঞের সঠিক চিত্র তুলে ধরে। পারমাণবিক বোমার কিছু কুফল আজও প্রকাশ পাচ্ছে, প্রকাশিত হচ্ছে। জাপানি জাতি জানে যে সেই যুদ্ধ এবং সেই সংঘর্ষ কত ভয়াবহ হতে পারে। আমি পূর্বেও বলেছি যে করুণ পরিস্থিতির আপনারা সম্মুখীন হয়েছেন, দুঃখজনক পরিস্থিতির সম্মুখীন হয়েছে, এরপর আরও আপনাদের উপর চাপানো হয়েছে নিষ্ঠুর এবং অপ্রয়োজনীয় নিষেধাজ্ঞা। যুদ্ধের পর অপ্রয়োজনীয় নিষেধাজ্ঞা আপনাদের উপর আরোপিত হয়েছে। কালক্রম আপনাদেরকে অনবরত সেই যুদ্ধের ধ্বংসাত্মক প্রতিফল এবং পরিণতিকে স্মরণ করাতে থাকে। এই পারমাণবিক অস্ত্র যখন জাপানের বিরুদ্ধে ব্যবহার করা হয় তখন সে সময় জামাতে আহমদিয়ার প্রধান দ্বিতীয় খলিফা সেই আক্রমণের তীব্রতম নিন্দা জানান। তিনি বলেন যে আমাদের ধর্ম এবং আমাদের নৈতিক শিক্ষার আমাদের কাছে দাবি হল সারা পৃথিবীর সামনে স্পষ্টভাবে কথা বলা যে আমরা এই লোমহর্ষক কাজ এবং রক্তপাতকে কোনোভাবে বৈধ মনে করতে পারি না। কিছু সরকার হয়তো আমি যা বলছি তা পছন্দ করব না, কিন্তু আমি এর প্রতি ভ্রুক্ষেপ করি না। দ্বিতীয় খলিফা আরো বলেছেন যে ভবিষ্যতে তিনি মনে করেন না যে যুদ্ধ বন্ধ হবে, বরং এর ফলে আরো যুদ্ধ এবং ধ্বংসযজ্ঞ আর সংঘর্ষ উত্তরোত্তর বৃদ্ধি পাবে। আজকে তার সতর্কবাণী 100% সত্য প্রমাণিত হচ্ছে। যদিও অফিসিয়ালি তৃতীয় বিশ্বযুদ্ধের এখনো ঘোষণা দেওয়া হয়নি, কিন্তু বাস্তবে একটা বিশ্বযুদ্ধ আরম্ভ হয়ে গেছে। সারা পৃথিবীতে মানুষ, পুরুষ মহিলাদের হত্যা করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, জুলুম করা হচ্ছে এবং চরম হৃদয় বিদারক নিষ্ঠুরতার মুখে তাদের ঠেলে দেওয়া হচ্ছে। আহমদিয়া মুসলিম জামাতের যতটুকু সম্পর্ক আছে, আমরা সবসময় সকল প্রকার নিষ্ঠুরতার নিষ্ঠুরতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি বিশ্বের যেখানেই এটি হোক না কেন, কেননা ইসলাম ইসলামী শিক্ষার দাবি হল অন্যায়ের বিরুদ্ধে কথা বলা আর সে সকল লোকদের সাহায্য করা যারা সাহায্যের মুখাপেক্ষী বা তাদের সাহায্য করা যাদের দুর্ব্যবহার করা হচ্ছে। আমি ইতিমধ্যে বলেছি যে আহমদিয়া মুসলিম জামাতের প্রধান দ্বিতীয় খলিফা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কি বলেছেন, তিনি পারমাণবিক অস্ত্রের ব্যবহারের তীব্র জানিয়েছেন। এছাড়া খুবই প্রসিদ্ধ এবং সুপরিচিত আহমদি মুসলমান যার বিশ্বাঙ্গনে ব্যাপক প্রভাব ছিল, তিনি জাপানের জনসাধারণ এবং জাপানের পক্ষে অবস্থান নিয়েছেন। আমি চৌধুরী জাফরুল্লাহ খান সাহেবের কথা বলছি, যিনি বিভিন্ন আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ পদে আসেন হওয়ার পাশাপাশি পাকিস্তানের প্রথম পররাষ্ট্র মন্ত্রী ছিলেন, পরে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তিনি বিশ্বের কিছু দেশের সমালোচনা করেছেন এবং বলেছেন তোমরা অন্যায়ভাবে জাপানের উপর বিধিনিষেধ আরোপ করেছ। 1950 সনে সান ফ্রান্সিসকো শান্তি সম্মেলনে পাকিস্তান ডেলিগেশনের প্রধান হিসেবে বক্তৃতা করতে গিয়ে চৌধুরী জাফরুল্লাহ খান সাহেব বলেছেন যে জাপানের সাথে শান্তির ভিত্তি ন্যায় বিচার এবং মীমাংসার উপর রাখা উচিত, প্রতিশোধের প্রতিশোধ এবং জুলম আর অত্যাচারের উপর না। ভবিষ্যতে জাপান যে রাজনৈতিক এবং সামাজিক সংস্কার হাতে নিয়েছে, এর ফলে বিশ্বাঙ্গনে জাপানের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যা অসাধারণ উন্নতির পূর্ব লক্ষণ। আর জাপান শান্তিপ্রিয় জাতির মাঝে, জাতিগুলোর মাঝে ভূমিকা হবে অসাধারণ। তার বক্তৃতার ভিত্তি ছিল কোরআনের শিক্ষার উপর এবং ইসলামের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের উপর। ইসলামের সত্যিকার শিক্ষার ভিত্তিতে তিনি বলেন যে যে কোনো যুদ্ধের বিজয়ীদের কখনো অন্যায় করা উচিত নয় এবং বিজিত জাতির উপর অনর্থক অন্যায় বিধিনিষেধ আরোপ করে তাদের ভবিষ্যৎ উন্নতিকে বাধাগ্রস্ত করা উচিত নয়। চৌধুরী জাফরুল্লাহ খান সাহেব জাপানের পক্ষে মন্তব্য করেছেন। আহমদি মুসলমান হিসাবে তিনি শুধু পাকিস্তানের পাকিস্তানকে প্রতিনিধিত্ব করছিলেন না, বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল তিনি ইসলামী শিক্ষার প্রতিনিধিত্ব করছিলেন। তো আমি যেভাবে বলেছি যে আপনারা এমন জাতি যারা যুদ্ধের পরিণতি কেমন হয় তা ভালো জানেন, আর যুদ্ধ এবং নিষ্ঠুরতার পরিণতি কি হয় অন্য যে কোনো জাতির চেয়ে ভালো বোঝেন। তাই সকল ক্ষেত্রে, সকল পর্যায়ে, সকল ভাবে জাপানি সরকারের সকল প্রকার অমানবিক কার্যকলাপ, জুলম এবং অত্যাচারকে দূরীভূত করার চেষ্টা করা উচিত। তাদের এটি নিশ্চিত করা উচিত যে ভয়াবহ জুলম এবং অত্যাচার হয়েছে তার যেন ভবিষ্যতে পৃথিবীর কোথায় পুনরাবৃত্তি না হয়। যখন এই যুদ্ধের লেলিহান শিখা প্রজ্বলিত করা হয়, জাপানের নেতৃবৃন্দকে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে উত্তেজনা প্রশমনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত। ইসলামের যতটুকু সম্পর্ক আছে, কিছু মানুষ এমন আছে যারা ইসলামকে সহিংস ধর্ম, বর্বর ধর্ম মনে করে। তারা নিজেদের কথার পক্ষে যে যুক্তি এবং প্রমাণ দিয়ে থাকে তা হল তারা বলে মুসলমান বিশ্বে সন্ত্রাস এবং যুদ্ধের কোনো শেষ নেই। হুজুর বলছেন যে তাদের ধারণা সম্পূর্ণভাবে ভ্রান্ত। সত্যিকার্থে শান্তি সংক্রান্ত ইসলামের শিক্ষার কোন তুলনা হয় না, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ইসলামী শিক্ষার কোন তুলনা নেই। এ কারণে আমাদের দ্বিতীয় খলিফা এবং চৌধুরী জাফরুল্লাহ খান সাহেব স্পষ্টভাবে এমন জুলুম এবং অত্যাচারের বিরুদ্ধে কথা বলেছেন যে জুলুম আপনাদের উপর হয়েছে। আমি অতি সংক্ষেপে ইসলামী শিক্ষা কি তা আপনাদের সামনে তুলে ধরব। নীতিগতভাবে ইসলাম বলে যে কোনো যুদ্ধ যা ভৌগোলিক, রাজনৈতিক বা অর্থনৈতিক স্বার্থের জন্য করা হয় বা কোনো দেশের প্রাকৃতিক সম্পদ নিয়ন্ত্রণের জন্য করা হয় তা কোনোভাবে বৈধ হতে পারে না। এছাড়া কোরআনের 16 নম্বর সুরার 127 নম্বর আয়াতে সর্বশক্তিমান আল্লাহ তাআলা বলেছেন যে যুদ্ধের সময় যে কোনো শাস্তি যে অপরাধ করা হয়েছে সেই অনুপাতে হওয়া উচিত এবং সেটি সীমা ছাড়িয়ে যাওয়া উচিত নয়। যুদ্ধের সমাপ্তির পর কোরআন বলে যে তখন ধৈর্য এবং সহনশীলতা প্রদর্শন করা উচিত। 8 নম্বর সুরার 62 নম্বর আয়াতে আবার কোরআন করিম বলে যে দুটো জাতির মাঝে যখন সম্পর্ক নষ্ট হয়ে যায়, যুদ্ধের যখন মানুষ প্রস্তুতি নেয়, বিরোধী যদি তখন মীমাংসা চায় তাহলে প্রথম পক্ষের উপর তাদের প্রস্তাব গ্রহণ করা উচিত এবং আল্লাহর উপর নির্ভর করা উচিত শান্তির বিষয়ে। কোরআন বলে যে কখনো
কোন
জাতির বিরোধী পক্ষের দৃষ্টিভঙ্গি বা নিয়ত সম্পর্কে সন্দেহের ভিত্তিতে কোন পদক্ষেপ নেওয়া উচিত না, বরং সবসময় মীমাংসা মন মানসিকতা থাকা চাই। এটি আন্তর্জাতিক শান্তির জন্য একটি মৌলিক নীতি। পাঁচ নম্বর সূরা নয় নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে কোন জাতির শত্রুতা যেন তোমাকে অন্যায় প্রবৃত্ত না করে, বরং ইসলাম বলে যে সকল পরিস্থিতিতে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন তোমাকে সুবিচার করা উচিত এবং ন্যায় বিচারের পক্ষ নেওয়া উচিত। আর ন্যায় বিচারেই সুবিচারেই
removing frustrations
সম্পর্ক উন্নয়নের কারণ হয় এবং মনোমালিন্য দূরীভূত করে আর যুদ্ধের কারণগুলো প্রশমিত করে বা দূরীভূত করে। চব্বিশ নম্বর সুরার ৩৪ নম্বর আয়াতে কোরআন বলে যে সফল যুদ্ধের পর যদি তুমি বন্দীর উপর কিছু অর্থনৈতিক জরিমানা আরোপ করো, তাদের মুক্ত করার মানুষে, তাহলে শর্তগুলো ন্যায়সঙ্গত হওয়া উচিত যেন তারা সহজে তা দিতে পারে, বা তারা যদি কিস্তিতে দিতে চায় সে সুযোগ তাদের করে দেওয়া উচিত। শান্তি প্রতিষ্ঠার একটি সোনালী নীতি ৪৯ নম্বর সুরার ১০ নম্বর আয়াতে কোরআন শরীফ উল্লেখ করে। কোরআন বলে যে যদি বিভিন্ন জাতির বা দলের মাঝে সংঘর্ষ দেখা দেয় তাহলে তৃতীয় পক্ষের মধ্যস্থতার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করা উচিত। চুক্তি হয়ে যাওয়ার পর যদি কোনো পক্ষ অন্যায়ভাবে চুক্তির শর্ত ভঙ্গ করে তাহলে অপরাপর জাতির সম্মিলিতভাবে প্রয়োজনে দমনের ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু আগ্রাসী জাতি যদি হাত গুটিয়ে নেয় যুদ্ধ অপরিহার করে তাহলে অন্যায় নিষেধাজ্ঞা তাদের উপর আরোপিত হওয়া উচিত নয়, বরং তাদেরকে উন্নতির সুযোগ দেওয়া উচিত স্বাধীন এবং সার্বভৌম জাতি হিসেবে।
of great significance
এই নীতি অসাধারণ গুরুত্ব রাখে আজকের বিশ্বে,
particular for the major powers
বিশেষ করে বিশ্বের
organizations
পরাশক্তিগুলোর জন্য এবং আন্তর্জাতিক সংগঠনের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে জাতিসংঘের জন্য যদি তারা এই নীতিগুলো অনুসরণ করে তাহলে সত্যিকার শান্তি এবং ইনসাফ এবং সুবিচার পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে পারে, আর অনর্থক যেই মনোমালিন্য আছে দূরত্ব আছে তা এর ফলে দূরীভূত হবে। কোরআনের এভাবে আরো অনেক শিক্ষা এবং আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে কিভাবে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা যায়, কিভাবে যুদ্ধ দূরীভূত করতে হয়। আমাদের দয়ালু এবং কৃপালু খোদা শান্তির চাবিকাঠি আমাদের হাতে দিয়েছেন, কেননা তিনি তার শান্তির জন্য চান যে তারা সহাবস্থান শান্তিপূর্ণ সহাবস্থান করুক এবং তাদের মনোমালিন্য এবং মত পার্থক্য যেন দূরীভূত হয়। এই কথাগুলোর মাঝে আমি চাইব যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনারা যেখানে সম্ভব আপনাদের ভূমিকা পালন করবে, বিশেষ যেখানে যুদ্ধ হয় সংঘর্ষ হয় আমাদের সম্মিলিত দায়িত্ব হবে ইনসাফের পক্ষে দণ্ডায়মান হওয়া এবং শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করা, যেন সেই ভয়াবহ যুদ্ধের পুনরাবৃত্তি থেকে আমরা রক্ষা পাই যা ৭০ বছর পূর্বে হয়েছে, যার ধ্বংসাত্মক ফলাফল যুগ যুগ ধরে প্রকাশ পেয়ে আসছে, হয়তো আজও প্রকাশিত হচ্ছে, যেখানে সীমিত পরিসরে আরেকটি যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। এমন ক্ষেত্রে আমাদের এই যুদ্ধ ভয়াবহ রূপ পরিগ্রহ করার পূর্বে এবং সারা পৃথিবী ছড়িয়ে পড়ার পূর্বেই আমাদেরকে আমাদের শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের ভূমিকা পালন করা উচিত, বা সেই ভয়াবহ অস্ত্র ব্যবহৃত হওয়ার পূর্বে যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিতে পারে তার পূর্বে আমাদের দায়িত্ব পালন করা হয়েছে। চলুন আমরা আমাদের দায়িত্ব পালন করি, এই উদ্দেশ্যে হাতে হাত রেখে কাজ করি, প্রতিপক্ষে যোগ না দিয়ে আমাদের সবার সম্মিলিত ভাবে ঐক্যবদ্ধ হয়ে সহযোগিতার ভিত্তিতে কাজ করা উচিত। আমাদের কাছে এছাড়া আর কোন নিরাপদ পথ নেই, কারণ পুরো মাত্রা যদি বিশ্বযুদ্ধ আরম্ভ তৃতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হয়ে যায় এর ফলে যে ভয়াবহ ধ্বংসযজ্ঞ এরপর সামনে আসবে তা অকল্পনীয়, এতে সন্দেহ নেই। যে আমরা তখন বলবো যে পূর্বে যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধ এই যুদ্ধের সামনে কিছুই নয়। দোয়া করে পৃথিবী পরিস্থিতির ভয়াবহতা যেন অনুধাবন করতে পারে, এটি ভয়াবহ রূপ নেওয়ার পূর্বে। আর আমি দোয়া করব মানুষ যেন আল্লাহ তাআলার দরবারে সিজদা বনত হয় আর তারা যেন নিজের দায়িত্ব পালন করে পরস্পরের প্রতি প্রাপ্য দেয়। আল্লাহ তাআলা সে সকল লোকদের বুদ্ধি দিন যারা ধর্মের নামে সংঘর্ষের সূত্রপাত করছে বা যারা রাজনৈতিক এবং ভৌগোলিক অর্থনৈতিক স্বার্থে যুদ্ধ ছড়াচ্ছে। আমি দোয়া করব তারা যেন বুঝতে পারে যে তারা কত অর্থহীন বিষয়ের পিছনে ছুটছে। আমি দোয়া করব যে সত্যিকার এবং দীর্ঘস্থায়ী শান্তি পৃথিবীর সকল অঞ্চলে প্রতিষ্ঠিত হোক, আমিন। এর মাধ্যমে পুনরায় আমি আপনাদের সবাইকে আজকের অধিবেশনে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে চাই।